আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কা সফরে বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। মস্কোয় সই হল ইরান রাশিয়া সমঝোতা স্মারক। ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন। আবার সুস্পষ্ট হল মানবাধিকারের নামে মার্কিন ভাউতাবাজি। ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যার অবসান হওয়া উচিত, যুদ্ধ কোনো সমাধান আনে না, বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ, নরেন্দ্র মোদীর জবাব তলব নির্বাচন কমিশনের, রাহুলকেও নোটিশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সংস্কৃতি, সিনেমা, পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও শ্রীলঙ্কার মধ্যে 5টি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির একদিনের কলম্বো সফরের সময় তিনি ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের উপস্থিতিতে গতকাল ইরান ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ কর্মকর্তারা এসব MOU স্বাক্ষর করেন। এর আগে বুধবার সকালে ইরান ও পাকিস্তানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট রাইসির 3-দিনব্যাপী ইসলামাবাদ সফর শেষ হয়। ইসলামাবাদ থেকে তিনি সরাসরি কলম্বো চলে যান। সেখানে তিনি বলেন, শ্রীলঙ্কার উন্নয়নে সব রকম সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কায় ইরানি বিশেষজ্ঞদের নির্মিত একটি বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, এই প্রকল্প উদ্বোধনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দেশের কর্মকর্তারা একথা উপলব্ধি করেছেন যে পারস্পরিক উন্নয়নে ইরান ও শ্রীলঙ্কা একে অপরকে সহযোগিতা করতে পারে। শ্রীলঙ্কাকে একটি স্বাধীন চেতা দেশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হলে তা দুই দেশের জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রযুক্তিগত ও প্রকৌশল সক্ষমতাকে কাজে লাগিয়ে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি বেশি দেশে বিশাল বিশাল জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প তৈরি করে দিয়েছে। এবার শ্রীলঙ্কায় ওমা উইয়া মাল্টিপারপাস প্রজেক্ট নামক যে সেচ প্রকল্প ইরান নির্মাণ করেছে, সেটি রাজধানী কলম্বো থেকে 200 কিলোমিটার পূর্ব দিকে তুলনামূলক দূরবর্তী ও শুষ্ক অঞ্চলে অবস্থিত। প্রেসিডেন্ট রাইসি গত রাতে কলম্বো থেকে তেহরানে ফিরেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাক্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয়। স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন। গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। দুই দেশের উপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা সমন্বয় বেড়েছে। সেন্ট পিটার্সবার্গ শহরে 23 থেকে 25 এপ্রিল পর্যন্ত বিশ্বের 106টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন। দখলদার ইহুদিবাদ ইসরায়েল এবং ইউক্রেনকে যুদ্ধ করার জন্য অর্থ সহায়তা দেওয়ার যে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস, তাতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলে মার্কিন সরকার দখলদার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সই করেছেন এবং এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি পাশ হয়। এই বিলের মাধ্যমে বিশেষ করে ইসরায়েলকে যে অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাতে গাজায় ইসরায়েল আরও ভয়াবহ গণহত্যা চালাবে। ফলে এই সহায়তা বিলের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ভাওতাবাজি নতুন করে ফুটে উঠেছে। মোট 9,500 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে। এর মধ্যে ইহুদিবাদ ইসরায়েলকে দেওয়া হবে 2,600 কোটি ডলার, 6,100 কোটি ডলার ইউক্রেনকে এবং তাইওয়ানকে 800 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। বিলটিতে সই করার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল পাশ করেছি, এখন আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়া দরকার, আমরা তা করছি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, সিনওয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল আল আরাবি আল জাদিদকে বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা তিনি দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে। হামাসের ওই সিনিয়র নেতা বলেন, ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত হয়। এ কাজে তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া। ইহুদিবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইমের কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন। গতরাতে ইসরায়েলের কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। ইসরায়েলের ইয়েদিউত আহারনুত পত্রিকার নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পদ অনুসরণ করেছেন। সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যা চলছে, অবশ্যই এর শেষ হওয়া উচিত। যুদ্ধ কোনো সমাধান বয়ে আনে না। আজ থাইল্যান্ডের ইএসসিএপি হলে বক্তৃতায় এ আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বিশ্ববাসীকে সব ধরনের আক্রমণ ও নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে তিনি বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা, যে কারণে সব রকমের হামলা আক্রমণ কিংবা নৃশংসতার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের শান্তির নতুন এজেন্ডার পাশে রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, গাজায় চলমান যুদ্ধ কেবল হতাহতের সংখ্যায় বাড়াচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে আলোচনায় শান্তি নিয়ে আসতে পারে। এ প্রসঙ্গে শেখ হাসিনা তার উদ্যোগ ১৯৯৬ সালে বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করার কথা তুলে ধরেন। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগে অবশেষে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করল দেশটির নির্বাচন কমিশন। মোদীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিজেপিকে নোটিশ পাঠিয়েছে কমিশন। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। ২৯ এপ্রিলের মধ্যে দুই পক্ষকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন। গত রোববার রাজস্থানের একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে, অর্থাৎ দেশের সম্পদ বণ্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে, অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে এই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছিল যে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই, আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে এক বাক্যে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী নেতারা। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা, ফলে তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি একথা বলেন। গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধাদের চালানো অভিযানের জবাবে দখলদার ইসরায়েল সরকার যে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে তার সমালোচনা করেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি, কিন্তু নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ। আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি। গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কি হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারত গত শতাব্দীতে একটি উপনিবেশকতা বিরোধী সমাজ এবং রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। তবে গত এক দশকে, বিশেষ করে গত দুই বছরে, বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা ও ভাবমর্যাদা অনেকটাই কমে গেছে। এর কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
ভারত এমন একটি ভূমি যেটি অতীতকাল থেকেই তার বৈচিত্র্য এবং সহনশীলতার জন্য পরিচিত, এবং অন্যদিকে গত শতাব্দীতে দেশটি একটি ঔপনিবেশিক বিরোধী সমাজ ও রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল। তবে গত এক দশকে, বিশেষ করে গত দুই বছরে, বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি অনেকটাই কমে গেছে। গান্ধীর দেশ থেকে ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হল ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৃশ্যে উত্থান দেশটিতে নতুন সংঘাত সৃষ্টি করেছে। বিজেপি এমন একটি দল যেটি ইসরায়েলকে সমর্থন করে এবং ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতিকে ছড়িয়ে উপনিবেশীবাদ বা পশ্চিমাদের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে আসছে। নয়াদিল্লির সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিস বা CSDS এর সাম্প্রতিক জরিপ দেখায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিগুলো দেশে ধর্মীয় বিভাজন আরো গভীর করেছে। ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে এই ধর্মীয় বিভাজন বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে ক্ষমতা দখল করে এবং RSS বা শিবসেনার মতো হিন্দুত্ববাদী উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে উস্কি দিয়ে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করেছিল, যাদের গ্রামে এবং ছোট শহরগুলোতে প্রচুর প্রভাব রয়েছে। 2015 সালে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীন ভাবে বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে মসজিদ ধ্বংস ও জালেদা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সীমিত করা, মুসলিম অভিবাসীদের বসবাসের অনুমতি প্রদান নিষিদ্ধ করা, কাশ্মীর অঞ্চলের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করা এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দু চরমপন্থীদের সহিংস আক্রমণের মুখে নীরব থাকা অন্যতম। এসব সমস্যার কারণে ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছে এবং বিশ্বস্তরে এবং অন্যান্য দেশের ধর্মীয় ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পেতে শুরু করেছে। আরেকটি সমস্যা হলো ভারতের উপনিবেশিক বিরোধী ধারার প্রতি মনোযোগের অভাব। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে নিজেকে সরিয়ে ভারত পশ্চিমের দিকে ঝুঁকে পড়ে এবং এই প্রেক্ষাপটে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের পররাষ্ট্রনীতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা বিশ্বকে অবাক করেছে, যেমন ফিলিস্তিনি ইস্যুতে ভারতের নীতিগুলোর পরিবর্তন বিরোধপূর্ণ ছিল এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর থেকে সমর্থন তুলে নিয়ে দেশটি দখলদার ইসরায়েলের দিকে ঝুঁকে পড়েছে। নয়াদিল্লি ইসরায়েলকে কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমর্থন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা এই অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সামরিক সহযোগিতাও জোরদার করেছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই এগিয়ে গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা যিনি গাজায় প্রতিরোধকামীদের আলাক্সা তুফান অভিযানের নিন্দা জানিয়েছিলেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তার নিঃশর্ত সমর্থন বজায় রেখে ভারত গত অক্টোবরের 27 তারিখে জাতিসংঘে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার অনুরোধের প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করে। ডিপ্লোম্যাট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে গাজা ইস্যুতে ভারতের এই অবস্থানের ফলে তা দেশটির হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থীদের উস্কি দিয়েছিল, যারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রচারণা শুরু করেছিল। আর এটি ছিল ভারতে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তৃতা প্রচারের একটি হীন প্রচেষ্টার অংশ।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। শ্রীলঙ্কা সফরে বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। মস্কোয় সই হল ইরান রাশিয়া সমঝোতা স্মারক। ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন। আবারও সুস্পষ্ট হল মানবাধিকারের নামে মার্কিন ভাওতাবাজি। ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যার অবসান হওয়া উচিত, যুদ্ধ কোনো সমাধান আনে না বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ নরেন্দ্র মোদীর জবাব তলব নির্বাচন কমিশনের, রাহুলকেও নোটিশ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে 1650টি অভিযান চালিয়েছে, যাতে 2000-এর বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। গতকাল গাজা ইসরায়েল যুদ্ধের 200তম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং দখলদার ইসরায়েলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন। প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ একটি। গতকাল তিনি দেশের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এক সমাবেশে একথা বলেন। লুকাশেঙ্কো বলেন ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং সর্বশেষ পাওয়া খবরের অংশবিশেষ শুনলেন। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে। চলুন আমরা একসঙ্গে বসে আমাদের পরবর্তী পরিবেশনাগুলো শুনতে থাকি।
কোরআনের আলোক শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা মুদাদ্দিসের 37 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। আজ আমরা এই সূরার 38 থেকে 56 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 38 থেকে 48 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়, তারা সৌভাগ্যবান। তাদের অবস্থান হবে জান্নাতের উদ্যানে এবং তারা জিজ্ঞাসা করবে অপরাধীদের কাছে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, এবং আমরা অনর্থক আলাপকারীদের সঙ্গে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না।
গত আসরে জাহান্নাম ও এর অধিবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপর এই আয়াতগুলোতে জান্নাতবাসীদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর বলা হচ্ছে সৎ, কর্মশীল কিংবা পাপী উভয় ধরনের মানুষ, অর্থাৎ সকল মানুষ পার্থিব জগতে তাদের কর্ম অনুযায়ী প্রতিদান পাবে। আল্লাহ তাআলার আদালতে মিজানের পাল্লায় তাদের আমল পরিমাপ করে প্রতিদান দেয়া হবে। এরপর জান্নাতবাসী ও জাহান্নামীদের মধ্যকার কথোপকথনের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, জান্নাতীরা জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে, তোমরা এমন কি করেছিলে যে তোমাদের জাহান্নামে যেতে হলো? এ প্রশ্নের উত্তরে জাহান্নামবাসী তাদের এই ভয়ানক দুর্দশার জন্য চারটি কারণের কথা উল্লেখ করবে।
প্রথম কারণ, নামাজ পরিত্যাগ করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা দৃশ্যত আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে তারা কোনো সম্পর্কও রাখে না। তারা যেমন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, তেমনি তাদের মধ্যে কখনো এই অনুভূতিও কাজ করে না যে তারা আল্লাহর মুখাপেক্ষী। দ্বিতীয় কারণ, সমাজের অভাবী ও দরিদ্র লোকদের প্রতি ভ্রুক্ষেপ না করা। তারা বলবে, আমরা সারাক্ষণ শুধু নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতাম এবং নিজের ও পরিবারের জন্য ধন সম্পদ সঞ্চয় করার চেষ্টায় মত্ত ছিলাম, কিন্তু অভাবী লোকদের যে খাদ্য, বস্ত্র ও বাসস্থান সহ অন্যান্য চাহিদা ছিল তা পূরণ করার জন্য কখনো সচেষ্ট হইনি।
জাহান্নামবাসী তাদের জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার তৃতীয় যে কারণ বলবে তা হল, এমন সব লোকদের সঙ্গে তারা ওঠা বসা করেছে যারা সমাজে নিকৃষ্ট হিসেবে পরিচিত এবং যারা অনর্থক কাজ করে। সেই সঙ্গে তারা এমন সব আসরে জমিয়ে আড্ডা দিয়েছিল যেসব আসরে বেহুদা কথাবার্তা হয়। চতুর্থ কারণটি হল আগের তিন কারণের ফলাফল। তারা বলবে, আমরা পরকালে বিশ্বাস করতাম না এবং আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদেরকে এমন একটি দিনের মুখোমুখি হতে হবে যেদিন পার্থিব জীবনের ছোট বড় সকল কর্মের হিসাব দিতে হবে। এই অন্যায় আচরণ ও বিশ্বাস আমরা সারা জীবন সযত্নে লালন করেছি এবং এভাবে একদিন মৃত্যু এসে আমাদের দুয়ারে হানা দিয়েছে। সেদিন আর নিজেদের আচরণ সংশোধনের কোনো সুযোগ আমাদের ছিল না।
এবারে সূরা মুদাসসিরের 49 থেকে 56 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَى صُحُفًا مُنَشَّرَةً كَلَّا بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ فَمَن شَاءَ ذَكَرَهُ وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ
তারপর তাদের কি হয়েছে যে তারা মুখ ফিরিয়ে নেয় কোরআনের উপদেশ হতে? তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত একপাল গাধা, যারা হিংস্র সিংহের সম্মুখ হতে পলায়ন পর। বরং তাদের প্রত্যেকেই চায় তাকে আল্লাহর পক্ষ থেকে খোলা চিঠি দেওয়া হোক, এই মর্মে যে তোমরা এই নবীকে মেনে নাও। না, এটা হবার নয়, বরং তারা তো পরকালের ভয় পোষণ করে না। না, এটা হবার নয়, নিশ্চয়ই এই কোরআন একটি উপদেশ বাণী ও অভিজ্ঞান, অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক, আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনি তাকওয়া অবলম্বনের একমাত্র যোগ্য, আর তিনি ক্ষমা করার অধিকারী।
আগের আয়াতগুলোতে জাহান্নামবাসীর পার্থিব জীবন পদ্ধতি বর্ণনা করার পর এই আয়াতগুলোতে বলা হচ্ছে, সত্য বাণী ও সত্যের আহ্বান শুনে তারা এমন ভাবে দৌড়ে পালাই যেমন পালিয়ে যায় ভেড়ার পাল হিংস্র সিংহ দেখে। মক্কার মুশরিকরা রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দাওয়াতের বাণী ও কোরআন তেলাওয়াত শুনে পালিয়ে যেত এবং অন্যদেরকেও কালামে পাক শোনা থেকে বিরত থাকার আহ্বান জানাত, কারণ তারা এই ভয় পেত যে কোরআনের বাণী শুনলে মানুষ দলে দলে বিশ্বনবীর প্রতি ঈমান আনবে এবং ঈমানদারদের পাল্লা ভারী হয়ে যাবে। মক্কার মুশরিকদের একটি ভ্রান্ত দাবি ছিল এই যে আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা ফেরেশতা পাঠান এবং তাঁর আয়াতগুলোকে যেন সরাসরি তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেন।
কখনো কখনো তাদের দাবি এখানেই শেষ হতো না, বরং তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলত, আপনি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটি লিখিত চিঠি নিয়ে আসুন, যাতে আমাদের প্রত্যেকের নাম উল্লেখ করে বলা হবে যে আমরা যেন আপনার প্রতি ঈমান আনি। তাদের এই ভ্রান্ত দাবির জবাবে পবিত্র কোরআনে বলা হচ্ছে, তাদের এই অধ্যত্তপূর্ণ দাবি থেকে একথা স্পষ্ট যে তারা কোরআনের বাণী মেনে নিতে প্রস্তুত নয় এবং কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হওয়াকে তারা ভয় পায় না। তারা যদি কিয়ামতে বিশ্বাস স্থাপন করত, তাহলে তারা একের পর এক অজুহাত উত্থাপন করত না। তারা অসম্ভব সব দাবি উত্থাপন করা থেকে বিরত থাকত এবং জাহান্নাম ও এর প্রহরায় নিযুক্ত ফেরেশতাদের নিয়ে উপহাস করত না।
এই সূরার শেষ আয়াতগুলোতে বলা হচ্ছে, পবিত্র কোরআন হচ্ছে তাদের জন্য উপদেশ বাণী, যারা উপদেশ গ্রহণ করতে এবং সত্য মেনে নিতে প্রস্তুত। মানুষকে সত্য সন্ধানী হতে হবে, তাহলে কেবল আল্লাহ তাকে হেদায়েত দান করবেন এবং সে সুপথ প্রাপ্ত হবে। সূরা মুদাসসিরের সর্বশেষ আয়াতে বলা হচ্ছে, কেবলমাত্র আল্লাহ তাআলারই এই যোগ্যতা আছে যে মানুষ তার সঙ্গে কাউকে শরিক করবে না এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকবে, কারণ কেবলমাত্র তিনিই পারেন মানুষকে ক্ষমা করতে এবং তাঁর অসীম রহমতের ছায়াতলে আশ্রয় দিতে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি, সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
اللهم صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা বলেছি, শিশু অধিকারকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে বহু আন্তর্জাতিক সনদ পাশ করা হয়েছে। আন্তর্জাতিক সনদগুলো দুই ধরনের। এর একটি হলো সাধারণ সনদ, যেখানে সাধারণ মানবাধিকারের কথা বলার পাশাপাশি শিশু অধিকারের প্রসঙ্গ টানা হয়েছে। দ্বিতীয়টি হলো বিশেষ সনদ, যেখানে বিশেষভাবে কেবল শিশুদের অধিকারের কথা বলা হয়েছে। গত আসরে আমরা সাধারণ সনদ নিয়ে আলোচনা করেছি, আজ শিশু অধিকার বিষয়ক বিশেষ সনদ নিয়ে কথা বলব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
শিশু অধিকার বিষয়ক প্রথম আন্তর্জাতিক সনদ হচ্ছে শিশু অধিকার সনদ। ১৯২৪ সালে জেনেভায় এক আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী শিশুদের অধিকার সংরক্ষণের জন্য শিশু অধিকার ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘে শিশু অধিকার সনদ পাশ হয়। এই সনদকে কখনো কখনো জেনেভা সনদ নামেও অভিহিত করা হয়। ১৯৫৯ সালে জাতিসংঘে গৃহীত এই সনদের ভূমিকায় বলা হয়েছে, শিশুরা যেহেতু মানসিক ও দৈহিকভাবে অপরিণত, সেহেতু জন্মের আগে ও পরে তাদের জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন এবং তাদের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি।
পাশাপাশি তাদের জন্য যথাযথ আইনি সহযোগিতা প্রয়োজন। এরপর আরও বলা হয়েছে, প্রত্যেক মানব সন্তান শিশুকালে যাতে সুখে থাকতে পারে এবং স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদ এই সনদ অনুমোদন করেছে।
1959 সালে সনদটি পাশ হওয়ার ফলে জাতিসংঘের সদস্য দেশগুলো শিশু অধিকার রক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। এর ভিত্তিতে অনেক দেশ নিজেদের আইন ও নীতিমালায় পরিবর্তন আনে। শিশু অধিকার সনদ পাশের পর এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন প্রণয়নের চেষ্টাও জোরদার হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের আলোচনার পর 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন পাশ হয়। এর বাস্তবায়ন শুরু হয় 1990 সালের 2 সেপ্টেম্বর থেকে। ইরান ও বাংলাদেশ সহ বিশ্বের 189টি দেশ এই কনভেনশনে সই করেছে। এটিও হচ্ছে শিশু অধিকার বিষয়ক একটি বিশেষ সনদ।
শিশুরা সর্বত্র বৈষম্যহীনভাবে ভোগ করতে পারে এমন কিছু মৌলিক মানবাধিকারের কথা এতে বলা হয়েছে, যেমন বেঁচে থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, পূর্ণমাত্রায় বিকাশের অধিকার, কুপ্রভাব, নির্যাতন ও শোষণ থেকে নিরাপদ থাকার অধিকার, পারিবারিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনে পুরোপুরি অংশগ্রহণের অধিকার। কনভেনশনে বর্ণিত প্রতিটি অধিকার প্রত্যেক শিশুর মানবিক মর্যাদা ও সুষম বিকাশের জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে। 2000 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দুটি ঐচ্ছিক প্রোটোকল গৃহীত হয়। কনভেনশনে যুক্ত হওয়া দুটি ঐচ্ছিক প্রোটোকলের একটি হচ্ছে সামরিক সংঘাতে শিশুদেরকে ব্যবহার সংক্রান্ত এবং দ্বিতীয়টি হচ্ছে শিশু বিক্রি ও শিশুদের পতিতাবৃত্তি সংক্রান্ত।
যাই হোক, শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু অধিকার রক্ষায় সবচেয়ে বেশি দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন শিশুর বাবা মা। কনভেনশনের স্বাক্ষরকারী দেশগুলো 18 নম্বর ধারায় এই বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে শিশুর বিকাশ ও উন্নয়নে বাবা মা যৌথভাবে সবচেয়ে বেশি দায়িত্বশীল। ঐশী ধর্ম ইসলামেও বলা হয়েছে, শিশু লালন পালন ও তার বিকাশ ও উন্নয়নের মূল দায়িত্ব বাবা মার উপর বর্তায়। বলা হয়েছে, শিশুরা হচ্ছে পরিবারের জন্য বরকত। আল্লাহ তাআলা বাবা মার জন্য শিশুকে নিয়ামত হিসেবে দিয়েছেন, কাজেই সবাইকে শিশুর ব্যাপক মর্যাদা ও অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে, অন্যথায় এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আসলে শিশু অধিকার হচ্ছে মানবাধিকারেরই অংশ। শিশুরা হচ্ছে এমন মানুষ যাদের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার রক্ষার ক্ষমতা তার নেই। ইসলাম ধর্মে বারবার শিশু অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শৈশব হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলাম ধর্মে বলা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক সব শিশুর অধিকার সমান। শিশুদের প্রতি অনাচার ও সহিংসতা নিষিদ্ধ। আল্লাহ তাআলা এমন সময় ইসলাম ধর্ম পাঠিয়েছেন যখন মানুষ, বিশেষ করে শিশুরা, কঠিন সময় অতিবাহিত করেছিল। সমাজে শিশুদের প্রতি সহিংসতা সাধারণ নিয়মে পরিণত হয়েছে।
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে যখন ইসলামের বাণী প্রচার করছিলেন, তখন আরবরা জাহিলিয়াত বা অজ্ঞতার মধ্যে ছিল। তারা কন্যা সন্তানকে নিজেদের জন্য লজ্জাজনক ও অপমানকর বলে মনে করত। এ কারণে আরবরা কন্যা শিশুকে জীবন্ত কবর দিত। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের বক্তব্য থেকে অনুমান করা যায়, আরবরা দারিদ্র্যের অজুহাতে ছেলে সন্তানকেও হত্যা করত। ইসলাম আসার আগে বিশ্বের প্রায় সর্বত্রই শিশুদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদেরকে ন্যূনতম অধিকারও দেওয়া হতো না। অভাব অনটনের কথা বলে শিশু হত্যা চলত। কন্যা শিশুদের হত্যার প্রবণতা ছিল সর্বত্র। পবিত্র কোরআনের সুরা নাহলের 58 ও 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন মুখ কালো হয়ে যায় এবং রাগে ক্ষুব্ধ হয়। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সহ্য করে কি তাকে, অর্থাৎ শিশুকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। তারা যে সিদ্ধান্ত নেয় তা কতই না নিকৃষ্ট।
তবে ইসলাম আসার সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয় যে কোনো অজুহাতেই যেন শিশু হত্যা করা যাবে না। এ সম্পর্কে পবিত্র কোরআনের বনী ইসরায়েলের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবনোপকরণ দিয়ে থাকি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। একইভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শিশুদের প্রতি দয়াশীল নয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। শিশু অধিকার নিয়ে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে রয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও কনভেনশনের বহু আগে ইসলাম ধর্ম শিশু অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে এবং শিশু অধিকার সংক্রান্ত ব্যাপক ভিত্তিক দিক নির্দেশনা দিয়েছে।
ইসলাম ধর্ম শিশু অধিকার যথাযথভাবে পালনের জন্য বিয়ের আগে থেকেই প্রস্তুতির কথা বলেছে। নারী বা পুরুষকে সৎ ও পবিত্র জীবনসঙ্গী বেছে নিতে বলা হয়েছে, যার পেছনে একটি লক্ষ্য হচ্ছে সমাজকে ভালো মানুষ উপহার দেওয়ার প্রস্তুতি। কারণ মা বাবা সৎ ও মহৎ হলে সাধারণভাবে সন্তানও সৎ ও মহৎ হিসেবে গড়ে ওঠে। আর বাবা মা যদি ভালো মানুষ না হন তাহলে অনাগত শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। একটি শিশু যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে তখন থেকেই তার ব্যাপারে যত্নশীল হওয়ার দিক নির্দেশনাও দিয়েছে পবিত্র ইসলাম ধর্ম।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশে আজকের আসর এখানে শেষ করছি।
পরবর্তী আসরেও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের নতুন ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বিগত আসরগুলোতে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব এবং পরিবারের সুস্থতা রক্ষায় শাকসবজি ও ফল ফলাদের প্রভাব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে এসে থাকবে। আজকের আসরে আমরা কথা বলার চেষ্টা করব পরিবারের সুস্থতার ক্ষেত্রে মাছ কিংবা জলজ খাদ্যপণ্যের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে।
নিঃসন্দেহে প্রতিটি মানুষই চায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে, কোনো রকম রোগ ব্যাধি যাতে আক্রমণ করতে না পারে সে ব্যাপারে সবাই সচেতন থাকতে পছন্দ করে। মোট কথা, সবাই প্রত্যাশা করে রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রোগমুক্ত জীবন নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর এরকম একটি গুরুত্বপূর্ণ খাদ্য হল মাছ কিংবা সামুদ্রিক খাদ্যপণ্য। মাছের খাদ্যমান খুবই উন্নত পর্যায়ের। সপ্তাহে অন্তত 2-3 বার মাছ বা মাছ জাতীয় সামুদ্রিক খাদ্য খাবার খাওয়া প্রয়োজন। বহু রকমের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে এগুলো সাহায্য করে। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব আজকে আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
গবেষণায় প্রমাণিত যে মাছ কিংবা মাছের মতো জলজ খাদ্যে ওমেগা থ্রি নামে ফ্যাটি অ্যাসিড থাকায় আমাদের রক্তের খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কমাতে সাহায্য করে, এমনকি ট্রাইগ্লিসারাইড কমানোর ক্ষেত্রে ওমেগা থ্রির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। শরীরে চর্বি কমাতেও মাছের গুরুত্ব অপরিসীম, সুতরাং শরীরের ওজন কমানোর ক্ষেত্রে এবং রক্তচাপ ভারসাম্যপূর্ণ করতে ওমেগা থ্রি ভালো কাজ করে। তাই আমাদের সাপ্তাহিক খাদ্য তালিকায় অবশ্যই মাছ রাখা জরুরি। ফিনল্যান্ডের কোপিও বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী সপ্তাহে অন্তত 2-3 দিন মাছ খেলে ডিপ্রেশন, আত্মবিনাশী চিন্তাভাবনা কমে যায়।
জাপানিরা 17 বছরে 265,000 লোকের উপর এক গবেষণা চালায়। ওই গবেষণায় দেখা গেছে যারা দৈনিক মাছ খায় তাদের মাঝে আত্মহত্যার প্রবণতা অন্যদের তুলনায় কম। মাছের আরও অনেক খনিজ গুণ রয়েছে, যেহেতু চর্বি কমায় মাছ এবং খারাপ কোলেস্টেরলও কমায়, সেজন্য হৃদরোগসহ ব্লকেজ কিংবা ব্রেন স্ট্রোক কমাতেও সাহায্য করে। মাছ সহ জলজ খাদ্যে ভিটামিন ই, এ, বি, ডি এবং কে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খনিজ উপাদান যেমন ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, ম্যাঞ্জিয়াম সহ আরও বহু রকমের খনিজ উপাদানে ভরা মাছের মাংস। মানবদেহের সুস্থতার ক্ষেত্রে এগুলোর প্রভাব অনস্বীকার্য। মানব স্বাস্থ্যের জন্য মাছের আরও বহু উপকারিতা রয়েছে, যেমন মাছ আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
মাছের উপকারিতা নিয়ে কথা বলছিলাম। মানব শরীরের বৃদ্ধির জন্য প্রাণীজ প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। শরীরের বিভিন্ন অঙ্গ, কোষ, কলা, ঝিল্লি ও পেশির সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। মাছে উচ্চমাত্রার প্রোটিন ও প্রায় সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আগেও বলেছি, মাছ আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে। যারা ওজন কমাতে ডায়েট করছেন কিংবা ক্যালোরি গ্রহণ কমাতে চান, তারা মাছকে আদর্শ খাবার হিসেবে বেছে নিতে পারেন। মাছ আমাদের হাড়ের গঠনে সাহায্য করে। মাছে ফসফরাস নামের খনিজ উপাদান আছে। এটি হাড়, নখ ও দাঁতের গঠনের জন্য অপরিহার্য। ফসফরাস এই অঙ্গগুলোকে মজবুত ও টেকসই করে। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, ফলে অস্টিওপোরোসিস হতে পারে। ফসফরাস অস্টিওপোরোসিসের বৃদ্ধিকে ব্যাহত করে।
মাছ প্রোস্টেট ক্যান্সার নিবারণ করে। মাছে প্রচুর সেলেনিয়াম খনিজ উপাদান থাকায় প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। সেলেনিয়ামে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। মাছ আমাদের হৃৎপিণ্ডের সুস্থতা নিশ্চিত করে। মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মানুষের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড লেভেলকে কমিয়ে আনে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক, স্ট্রোক ও বিভিন্ন ক্রনিক অসুখ সৃষ্টিতে বাধা প্রদান করে। মাছের পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। মাছ অকাল বার্ধক্য রোধেও সহায়তা করে। মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি করে। মাছের সেলেনিয়াম শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে জীবাণুর ও টক্সিনের কার্যকারিতা নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেলেনিয়াম থাইরয়েডের কার্যকারিতা বৃদ্ধি করে। মাইগ্রেন, রিউম্যাটিজম, অ্যাজমা সহ
আর অনেক দুরারোগ্য রোগের উপশমে মাছ বেশ কার্যকর।
হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটির ডাক্তাররাও মনে করেন যেসব মানুষ দ্বীপে বসবাস করে তারা মাছ খায় বেশি, এ কারণে তাদের মাঝে দুরারোগ্য সব রোগব্যাধি খুবই কম লক্ষ্য করা যায়। তাই সাধারণ মানুষেরও উচিত বেশি বেশি মাছ খাওয়া কিংবা মাছের তেল ব্যবহার করা। যেসব নারী অন্তঃসত্ত্বা কিংবা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের জন্য মাছ খাওয়া কেবল উত্তমই নয়, বরং দুগ্ধপোষ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে মাছের ভূমিকা অনেক। এর ফলে প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীর শরীরের ওজনও থাকবে ভারসাম্যপূর্ণ।
পুষ্টিবিজ্ঞানীরা মনে করেন যেসব মাছ দ্রুতগামী কিংবা বেশি বেশি আঁশযুক্ত সেসব মাছই বেশি উপকারী। মাছের মাংস খুব বেশি তেলে ভাজা ঠিক নয়, মাছ তরতাজা খাওয়া উত্তম। কোনোভাবেই বিশ্রী গন্ধযুক্ত মাছ খাওয়া ঠিক হবে না। মাছ সবচেয়ে ভালো হয় কাবাব করে খেলে। তেলে ভাজা মাছের তুলনায় কাবাব করা মাছ অনেক বেশি উপাদেয়। তো শ্রোতাবন্ধুরা, আজ আর কথা নয়, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না এই প্রত্যাশা রইল।
تهران نخوسم ایرانی